বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 7 এপ্রিল, 24 চৈত্র এবং ফার্সি 18 ফারবার দিন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। রেডিও তেহরানের অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 শান্ত অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ 5 স্যাটেলাইটও একযোগে প্রচারিত হচ্ছে। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতারা পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। ইরানের পরমাণু ইস্যু সমাধানে কূটনীতি সর্বোত্তম পন্থা বলে পাঁচ জাতিগোষ্ঠীর স্বীকারোক্তি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া বাংলাদেশের দুর্ভিক্ষ আসলে দেশে নয়, দুর্ভিক্ষ বিএনপি সহ কিছু বিরোধী দলীয় নেতার মানসিকতাই বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে মন্তব্য করেছেন সে সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন শুনবেন দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর থাকবে রমজান আত্মশুদ্ধির মহোৎসব সম্পর্কে বিশেষ ধারাবাহিক আলোচনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের পরমাণু জ্বালানি খাতে $5,000 কোটি পুঁজি বিনিয়োগ হবে বলে জানালেন আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। পদত্যাগ করলেন ইয়েমেনের কথিত প্রেসিডেন্ট আবদুর্রব্বু মানসুর হাদি। সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনে ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ। ভারতকে একটি উগ্র ফ্যাসিবাদী হিন্দু রাষ্ট্রে পরিণত করার কাজ শুরু হয়ে গেছে বলে অভিযোগ করলেন বামপন্থী নেতা সীতারাম ইয়েচুরি। এবং ইউক্রেন যুদ্ধের সুযোগে চীন তাইওয়ানে হামলা চালাতে পারে বলে প্রশান্ত মহাসাগরে মোতায়েন মার্কিন নৌ কমান্ডারের আশঙ্কা প্রকাশ। শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন তার দেশের পরমাণু জ্বালানি ও প্রযুক্তি খাতে আগামী 15 বছরে কমপক্ষে $5,000 কোটি পুঁজি বিনিয়োগ হবে। তিনি ইরানের জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস উপলক্ষে এক ভবিষ্যৎবাণী করেছেন। আগামী 9 এপ্রিল ইরানের 16তম জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস পালিত হবে। 2006 সালের এদিনে ইরানের বিজ্ঞানীরা সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে নাতাঞ্জ পরমাণু স্থাপনে প্রথমবারের মতো ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হন। ওই খবর প্রচারিত হওয়ার পর ইরানের সাংস্কৃতিক বিপ্লব বিষয়ক সর্বোচ্চ পরিষদ 9 এপ্রিলকে জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস হিসেবে ঘোষণা করে। বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশ ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রযুক্তি অর্জন করেছে। ইরান বর্তমানে সর্বোচ্চ 60 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। ইরান বিদ্যুৎ উৎপাদনের মতো বেসামরিক কাজে পরমাণু প্রযুক্তি ব্যবহারের অঙ্গীকার করেছে এবং সামরিক কাজে এই প্রযুক্তি ব্যবহার করবে না বলে ঘোষণা করেছে। পরমাণু অস্ত্র তৈরি করার জন্য অন্তত 90 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে হয়। ইউক্রেন সংকটের একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে সমন্বিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। তিনি যে কোনো যুদ্ধ ও নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইরানের অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বুধবার সন্ধ্যায় হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার জিতার্তোর সঙ্গে এক টেলিফোন আলাপে এ আহ্বান জানান। তিনি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ এবং মস্কোর উপর পাশ্চাত্যের আরোপিত নিষেধাজ্ঞার প্রতি ইঙ্গিত করে বলেন, যুদ্ধ ও নিষেধাজ্ঞা উভয়ের বিরোধিতার দেশ। ইউক্রেনে যুদ্ধ শুরু হলে দেশটিতে বসবাসরত প্রবাসী ইরানিদের স্বদেশ প্রত্যাবর্তনে সহযোগিতা করার জন্য হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান আবদুল্লাহিয়ান। ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আবদ্রাব্বু মানসুর হাদি নিজের ক্ষমতা একটি প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের কাছে ছেড়ে দিয়েছেন। একই সঙ্গে তিনি ভাইস প্রেসিডেন্ট আলি মোহসেন আল আহমারকে বরখাস্ত করেছেন। মানসুর হাদি গঠিত প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের প্রধান হয়েছেন রাশাদ মোহাম্মদ আল আলিমি। এছাড়া ওই কাউন্সিলে সাতজন সদস্য রয়েছেন। সৌদি আরবের চাপে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। 2014 সালে ইয়েমেন থেকে পালিয়ে সৌদি আরবে আশ্রয় নেন মানসুর হাদি। সেখান থেকেই কথিত সরকার পরিচালনা করছিলেন তিনি। তবে এই সরকারকে স্বীকৃতি দেয় না ইয়েমেনের সবচেয়ে প্রভাবশালী সংগঠন আনসারুল্লাহ ও ন্যাশনাল সালভেশন সরকার। বিভিন্ন সূত্র জানিয়েছে, নবগঠিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল জনপ্রিয় সংগঠন হুতি আনসারুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবে। বেশ কিছুদিন ধরেই খবর পাওয়া যাচ্ছিল মানসুর হাদির ওপর থেকে সৌদি আরবের আস্থা উঠে গেছে, এ কারণে তাকে সরিয়ে দেওয়া হবে। বাস্তবে তাই হল। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইয়েমেনের পশ্চিম উপকূলে দেশটির জন্য জ্বালানি বহনকারী একটি ট্যাঙ্কার আটক করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ইয়েমেনের রাষ্ট্রনিয়ন্ত্রিত তেল কোম্পানি ইয়েমেন পেট্রোলিয়াম কোম্পানি বা YPC এ খবর জানিয়েছে। এটি বলছে, বুধবার সৌদি সেনারা ডিজেল বাকি ডেটোনা ট্যাঙ্কারটিকে আটক করে। YPC-র মুখপাত্র ইসাম আল মোতাওয়াক্কিল বলেছেন, ওই ডিজেলবাহী ট্যাঙ্কারটি জাতিসংঘের কাছ থেকে ছাড়পত্র নিয়ে ইয়েমেন উপকূলে গেলেও আমেরিকা ও সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী জোট এটিকে আটক করেছে। তিনি বলেন, ইয়েমেনের জনগণের উপর আরও বেশি চাপ প্রয়োগের কৌশল হিসেবে জাতিসংঘের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে এ কাজ করা হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের সুনামগঞ্জ জেলায় আরও বাঁধ ভেঙে ঘনিয়াকুড়ি ও জারুলিয়ার হাওরের ফসল তলিয়ে গেছে। কৃষকরা স্বেচ্ছাশ্রমে চেষ্টা চালিয়েও সোনালি ফসল রক্ষা করতে পারছেন না। কৃষকদের অভিযোগ, নির্মাণ কাজে অনিয়মের কারণে জেলার সব হাওরের বাঁধ হুমকির মুখে রয়েছে, ফলে একের পর এক বাঁধ ভাঙছে আর ফসল ডুবছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
সুনামগঞ্জে আরও কয়েকটি স্থানে বাঁধ ভেঙে তাহিরপুর উপজেলার ঘাটিয়াকুড়ি হাওর এবং ধীরাই উপজেলার জারুলিয়া হাওরের ফসল তলিয়ে গেছে। জেলার সব হাওরে রয়েছে ফসল ডুবির আশঙ্কা। শাল্লা পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী আব্দুল কাইয়ুম জানিয়েছেন, নদীর পানি দিন দিন বেড়ে হাওরে ঢুকছে। আমাদের আওতার বাইরে যেখানে বাঁধ নেই সেই জায়গা দিয়ে পানি প্রবেশ করে হাওর তলিয়ে যাচ্ছে। এছাড়া শাল্লার 90 নম্বর প্রকল্পের বাঁধে ফাটল ধরেছে। বাঁধে চোরাই লিকেজ থাকায় কয়েকটি জায়গা দিয়ে পানি প্রবেশ করছে। স্থানীয়রা অভিযোগ করছেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দুর্নীতির কারণেই উপজেলাবাসীর একমাত্র বোরো ফসল অকাল বন্যায় তলিয়ে যাচ্ছে। তাদের গাফেলতিতে উপজেলার 4টি হাওরে বোরো ফসল এরই মধ্যে পানির নিচে। তাই কৃষকদের ক্ষতিপূরণের দায়ভার পানি উন্নয়ন বোর্ডকেই নিতে হবে। এদিকে ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে ভারী বর্ষণের কারণে নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার ধনু নদে পানি অব্যাহতভাবে বাড়ছে। বৈরী আবহাওয়ার কারণে সৃষ্ট প্রচণ্ড ঢেউয়ে কীর্তনখোলা বাঁধ আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। ওদিকে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাচ্ছে নদী তীরবর্তী বিস্তৃত নিম্নাঞ্চলের ফসল। কয়েকদিন যাবৎ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা সহ আভ্যন্তরীণ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, ফলে নদী তীরবর্তী প্রায় 800 বিঘা নিম্নাঞ্চলে বড় ধান ডুবে গেছে। এছাড়াও পানি বৃদ্ধির কারণে নদী তীরবর্তী চরাঞ্চলে তিল, বাদাম ও কাউন ডুবে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেছেন, পেট্রোল ডিজেলের এক নাগাড়ে মূল্য বৃদ্ধির ফলে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। তিনি আজ রাজ্য সচিবালয়ে নবান্নে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। মমতা ব্যানার্জি বলেন, মূল্যবৃদ্ধি কেন্দ্রীয় সরকারের বিষয়, কিন্তু কেন্দ্রীয় সরকার কিচ্ছু তো করছেই না। অধিকন্তু 15 দিনে 16 বার দাম বাড়িয়ে দিয়েছে। পেট্রোলের দাম বাড়ানো হয়েছে, ডিজেলের দাম বাড়ানো হয়েছে, রান্নার গ্যাসের দামও বাড়ানো হয়েছে। 800টা জীবনদায়ী ওষুধের দাম, এমনকি প্যারাসিটামল থেকে শুরু করে সব ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে। উপরন্তু টোল ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। যারা কাঁচা সবজি নিয়ে আসে তাদের টাকাটাও বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে পেট্রোল ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধি মানুষের জীবনে একটা নাবিশ্বাস নিয়ে এসেছে। ভারতে বামপন্থী দল সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, ভারতকে একটি উগ্র ফ্যাসিবাদী হিন্দুরাষ্ট্রে পরিণত করার বাস্তবায়ন শুরু হয়ে গেছে। কান্নুরে সিপিআইএমের 23তম কংগ্রেসের খসড়া রাজনৈতিক প্রস্তাব পেশ করে তিনি একথা বলেন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, ভারতকে একটি উগ্র ফ্যাসিবাদী হিন্দু রাষ্ট্রে পরিণত করার বাস্তবায়ন শুরু হয়ে গেছে। গতকাল বুধবার কান্নুরে সিপিআইএমের 23তম কংগ্রেসের খসড়া রাজনৈতিক প্রস্তাব পেশ করে একথা বলেন দলটির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। ইয়েচুরি বলেন, আরএসএস এর দীর্ঘদিনের এজেন্ডাগুলোকে বৈধতা দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্ট অযোধ্যায় রাম মন্দির গঠন করাকে আইনি অনুমোদন দিয়েছে। সংবিধানের 370 ধারা বিলুপ্ত করে জম্মু কাশ্মীর রাজ্যকে ভেঙে দেওয়া হয়েছে। সরকারের বিরুদ্ধে যে কোনো বিক্ষোভকে জাতীয়তা বিরোধী বা দেশের শত্রু বলে দেগে দেয়া হচ্ছে। তিনি বলেন, ভারতকে একটি উগ্র ফ্যাসিবাদী হিন্দু রাষ্ট্রে পরিণত করার যে লক্ষ্য আরএসএস এর রয়েছে তা এখন আর চেষ্টার স্তরে নেই, সেই লক্ষ্যের এখন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। সীতারাম ইয়েচুরি সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ এবং জাতীয় নাগরিকপঞ্জী এনআরসি প্রসঙ্গ উল্লেখ করে বলেন, সিএএ এনআরসির মাধ্যমে নাগরিকত্বের অধিকার কেড়ে নেওয়ার আইন আনা হয়েছে। গণতান্ত্রিক অধিকারগুলোকে নানাভাবে খর্ব করা হচ্ছে। দেশকে একটি নজরদারি রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে আইন আনা হয়েছে। এই ধ্বংসাত্মক অভিযানের বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তে ক্রমবর্ধমান বিক্ষোভ ধূমায়িত হচ্ছে। সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি আন্তর্জাতিক প্রশ্নে ভারতের কেন্দ্রীয় সরকারের অবস্থান প্রসঙ্গে বলেন, বিজেপি সরকার গত 4 বছরে ধারাবাহিকভাবে মার্কিন চাপের কাছে আত্মসমর্পণ করে চলেছে এবং দফায় দফায় পররাষ্ট্রনীতির পরিবর্তন করে ভারতকে মার্কিন সাম্রাজ্যবাদের একটি অধীনস্থ শরিক হিসেবে প্রতিষ্ঠিত করছে। ইউক্রেন যুদ্ধের আগে পর্যন্ত এই অবস্থান নিয়েছে ভারত। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। তুরস্কের আদালত প্রখ্যাত সাংবাদিক জামাল খাশুগি হত্যা মামলা সৌদি আরবের কাছে হস্তান্তর করেছে। এর মধ্য দিয়ে এই মামলায় সুবিচার পাওয়ার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে গেছে বলে খাশুগির সমর্থকরা দাবি করেছেন। অভিযোগ রয়েছে, সৌদি রাজ পরিবারের সঙ্গে গোপন লেনদেনের অংশ হিসেবে তুর্কি সরকার এই মামলা সেদেশের কাছে হস্তান্তরে রাজি হয়েছে। আজ তুর্কি আদালত জামাল খাশুগি হত্যাকাণ্ডের বিচার বাতিল করে দিয়ে জানায় মামলাটি সৌদি আরবের কাছে হস্তান্তর করা হচ্ছে। এই হত্যাকাণ্ডে অভিযুক্ত 26 সৌদি নাগরিকের অনুপস্থিতিতে দেশটিতে বিচার কার্যক্রম চলছিল। মানবাধিকার সংগঠনগুলোর সতর্কতা সত্ত্বেও তুরস্কের আদালত এমন সিদ্ধান্ত নিয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, তুর্কি আদালতের এমন সিদ্ধান্তে সৌদি আরব মামলাটি নিয়ে নানা কারসাজির সুযোগ পাবে। জামাল খাশুগি ছিলেন সৌদি সরকারের কড়া সমালোচক। 2018 সালের 2 অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে ঢোকার পর তাকে হত্যা করা হয়। প্রশান্ত মহাসাগরে মোতায়েন মার্কিন নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্যামুয়েল পাপারু দাবি করেছেন, তাইওয়ানে হামলা চালাতে পারে চীন। হামলার আশঙ্কা অনেক বেশি বলে তিনি জানিয়েছেন। মার্কিন এই কমান্ডার আরও বলেন, ইউক্রেনের ঘটনার পর তাইওয়ানে চীনের হামলার আশঙ্কা বেড়ে গেছে। স্যামুয়েল পাপারু এমন সময়ে দাবি করলেন যখন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় তাইওয়ানের সঙ্গে নতুন করে $9.5 কোটি অস্ত্র চুক্তি করতে যাচ্ছে। গত কয়েক মাস ধরে তাইওয়ানের নেতারা বলছেন চীন তাদের উপর সামরিক চাপ বৃদ্ধি করেছে। তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য ভূখণ্ড বলে মনে করে চীন। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির মার্কিন পদক্ষেপকে চীন উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। তবে চীনের উদ্বেগ ও হুঁশিয়ারি উপেক্ষা করে তাইওয়ানকে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে আমেরিকা। এ নিয়ে আমেরিকা চীন সম্পর্কেও উত্তেজনা রয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। দৃষ্টিপাতের প্রথমে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা।
ইরানের পরমাণু সমঝোতার শরিক তিন ইউরোপীয় দেশ ও মার্কিন সরকারের পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, তেহরানের মোকাবেলায় কূটনৈতিক পন্থাই সবচেয়ে সুফলদায়ক। অর্থাৎ সব পক্ষ যাতে পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়নের পর্যায়ে ফিরে যেতে পারে, সেজন্য কূটনৈতিক প্রচেষ্টা চালানোই যে সবচেয়ে সুফলদায়ক, সে বিষয়ে চার পররাষ্ট্রমন্ত্রী একমত হয়েছেন। ইরান সবসময়ই তার পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে উল্লেখ করে আসছে এবং এ কর্মসূচির সামরিক কোনো দিক থাকার ব্যাপারে পাশ্চাত্যের দাবিকে বানোয়াট ও ভিত্তিহীন বলে নাকচ করে আসছে। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সুর মিলেই পাশ্চাত্য এ ধরনের ভিত্তিহীন দাবি করে থাকে। আসলে মার্কিন সরকার ও তার পশ্চিমা মিত্ররা আলোচনার টেবিলে ইরানের উপর ওয়াশিংটনের দাবিগুলো চাপিয়ে দেওয়ার লক্ষ্যেই ইরানের বিরুদ্ধে প্রচার যুদ্ধ বা মনস্তাত্ত্বিক চাপের অংশ হিসেবে নানা ভিত্তিহীন দাবি প্রচার করে আসছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এর আগে বলেছেন, একটি সমঝোতায় পৌঁছার জন্য সমগ্র চেষ্টা সত্ত্বেও তাতে সফল হওয়ার ব্যাপারে তিনি এখনও নিশ্চিত নন, বরং সন্দিহান। এটা স্পষ্ট, ভিয়েনায় পরমাণু সংলাপ এখনও কোনো চূড়ান্ত সমঝোতার পর্যায়ে উপনীত না হওয়ার দায় মার্কিন সরকার ইরানের উপর চাপিয়ে দিতে চাইছে। অথচ ইরান তার সব দাবি দেওয়া স্পষ্টভাবে উল্লেখ করে আসছে এবং বাইডেন সরকারই ইরানের এসব যৌক্তিক দাবির কোনো ইতিবাচক জবাব দিতে ইচ্ছুক নয়, অথবা সে ধরনের কোনো সক্ষমতাও এই সরকারের নেই। দৃশ্যত এই পর্যায়ে মার্কিন সরকার ও তার ইউরোপীয় শরিকরা ইরানের উপর চাপ জোরদার করতে এই হুমকি প্রচার করছে, যে প্রয়োজনে তারা ইরানের ব্যাপারে বিকল্প দৃশ্যপট আনতে প্রস্তুত রয়েছে। অথচ বাস্তবতা হলো, ইরানের পরমাণু সমঝোতা থেকে ট্রাম্প সরকারের বেরিয়ে যাওয়ার পর থেকে তেহরানের বিরুদ্ধে পাশ্চাত্যের সব ধরনের ব্যবস্থা, সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ও পশ্চিমা দাবি দেওয়া আদায়ের প্রচেষ্টাগুলোই ব্যর্থ হয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে এখন দুর্ভিক্ষ চলছে। বিএনপি সহ বিরোধী পক্ষের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, দুর্ভিক্ষ আসলে দেশে নয়, দুর্ভিক্ষ বিএনপি সহ কিছু বিরোধী দলের নেতার মানসিকতায়। এ সম্পর্কে এবার শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশে এখন দুর্ভিক্ষ চলছে। বিএনপি সহ বিরোধী পক্ষের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ বলেছেন, দুর্ভিক্ষ আসলে দেশে নয়, দুর্ভিক্ষ বিএনপি সহ কিছু বিরোধী দলীয় নেতার মানসিকতায়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে তার দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন,
বিএনপি সহ বিরোধী দলের কিছু নেতা চারদিকে নাকি দুর্ভিক্ষ দেখতে পান। দুর্ভিক্ষ আসলে দেশে নয়, দুর্ভিক্ষ চলছে বিএনপি সহ কিছু বিরোধী দলীয় নেতার মানসিকতা। দেশের মানুষ খেয়ে পড়ে এখনো ভালো আছে, শেখ হাসিনার উন্নয়ন অর্জন জনগণ খুশি।
এর আগে বিএনপি মহাসচিব রাজধানীতে এক প্রতিবাদ সমাবেশে দাবি করেছেন, চারিদিকে দৃশ্যমান দুর্ভিক্ষ চলছে, টিসিবির ট্রাকের পেছনে মধ্যবিত্ত পরিবারের মানুষের দীর্ঘ লাইন সেটাই প্রমাণ করছে।
সারা দেশে আজকে একটা প্রকৃত নীরব দুর্ভিক্ষ চলছে। টিসিবির ন্যায্য মূল্যের ট্রাকের পেছনে গিয়ে দাঁড়ায় মুখে মুখোশ পরে, এরপরে সেখানে দীর্ঘ লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর
বেসরকারি উড্ডয়ন সংস্থা G9 এর সাধারণ সম্পাদক ডক্টর সাখাওয়াত হোসেন অনুরূপ অভিযোগ করে বলেছেন, দেশে নীরব দুর্ভিক্ষ চলছে, কিন্তু জনগণের প্রতি দায়বদ্ধতা না থাকায় সরকারের মন্ত্রীরা এ নিয়ে নিষ্ঠুর তামাশা করছেন।
যে দেশে নির্বাচন নেই, যে দেশে ভোট চাইতে হয় না, সেই দেশে জবাবদিহিতা এত দুর্বল হয় তারা জনগণকে নিয়ে ভাবে না। যে মোটা চাল আজকে আমরা 2022 সালে যেটা 55 টাকা কেজিতে খাচ্ছি, সেই মোটা চাল এক বছর আগে এই সরকারের আমলে 45 টাকা ছিল, এবং 2006 সালে বিএনপি যখন ক্ষমতা থেকে বিদায় নেয় তখন 17 টাকা কেজি ছিল। তখন আওয়ামী লীগ ঘোষণা দিয়েছিল জনগণকে তারা 10 টাকা কেজি চাল খাওয়াবে। সেই 10 টাকা কেজি চাল খাওয়ানোর নাম করে সেই কেজি এখন 55 টাকা উঠেছে। এইভাবে আপনি চিকন চাল বলেন, আটা বলেন, সয়াবিন বলেন, গ্যাসের বিল বলেন, হিউজ পরিমাণে এত বেড়েছে। আমি বলছি একটা দুর্ভিক্ষ অবস্থা গোপনে বিরাজ করছে, মানুষ বলতে পারছে না।
এদিকে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক আজ দাবি করেছেন, আওয়ামী লীগের 3 মেয়াদে ক্ষমতায় থাকাকালে দেশে কোনো মানুষ না খেয়ে মারা যায়নি। আজ বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জের ঘিওর উপজেলার কৃষকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, দেশে খাদ্যশস্য যথেষ্ট মজুদ রয়েছে এবং খাদ্য নিয়ে কোনো হাহাকার নেই। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে রয়েছে পবিত্র রমজান উপলক্ষে ধারাবাহিক আলোচনা।
يا شهر التوبة والغفران يا شهر الخير يا شهر الجود يا شهر الرحمة والإيمان
رمضان আত্মশুদ্ধির মহোৎসব।
وبالنفحات قد وعدوا ولا حد فرصة اخرى ليقتربوا وقد بعدوا ولا حد فرصة اخرى ليقتربوا وقد بعدوا يا رمضان
رمضان আত্মশুদ্ধির মহোৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনার পঞ্চম পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আল্লাহ, তোমার হাজার শুকর দিলে মাহে রমজান, অধম নাদান বান্দার তরে তুমি যে মেহেরবান। রমজানের এই রহমতি মাস মিটায় প্রাণের বেহেশতি আস, খোদা আমরা তোমার দাস অনুদাস, চাই যে শান্তি সত্য জ্ঞান। রমজানে পাপ থেকে মুক্ত থাকার প্রশিক্ষণ নেওয়ার পূর্ব শর্ত হিসেবে পাপের কুফল ও পরিণতি সম্পর্কে সচেতন হওয়া জরুরি। কোনো কোনো পাপ সংযমের বাঁধ ভেঙে দেয়, যেমন মদ ও নেশা জাতীয় দ্রব্য সেবন, জুয়া খেলা, তামাশা ও বিদ্রূপপূর্ণ খেলায় অংশগ্রহণ, অপর মানুষের দোষ ত্রুটি নিয়ে গল্প করা এবং সন্দেহবাদী ও নাস্তিকদের সাথে ওঠা বসা করা। কোনো কোনো পাপ দুর্যোগ ডেকে আনে, যেমন চুক্তি ভঙ্গ করা, লজ্জাজনক কাজ প্রকাশ করা, আল্লাহর স্পষ্ট নির্দেশের বিপরীত রায় দেওয়া, যাকাত দিতে অস্বীকার করা বা বাধা দেওয়া এবং মাপে কম দেওয়া।
কোনো কোনো পাপ নিয়ামতগুলোকে গজবে পরিবর্তিত করে দেয়, যেমন মানুষের সাথে অন্যায় আচরণ করা, একজন আলেমকে চুপ করিয়ে দেয়া বা তার বিরুদ্ধাচরণ করা, আল্লাহর রহমতের প্রতি অকৃতজ্ঞ হওয়া এবং আল্লাহর সাথে শরিক করা, নিজের দারিদ্র প্রচার করা, আল্লাহর অনুগ্রহের প্রতি বিতাশ্রদ্ধ হওয়া এবং আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করা। কোনো কোনো পাপ দোয়া কবুল হবার পথে বাধা হয়ে দাঁড়ায়, যেমন বিকৃত ইমান পোষণ, দোয়া কবুল হবার ব্যাপারে অবিশ্বাস, ভাইয়ের প্রতি মোনাফেকি, সময় মতো নামাজ না পড়া এবং পিতামাতার প্রতি দায়িত্ব পালন না করা। কোনো কোনো পাপ দুর্ভাগ্য বা কষ্ট ডেকে আনে, যেমন যারা কষ্টে আছে তাদের সাহায্য না করা, নির্যাতিত ব্যক্তি যারা সাহায্য প্রার্থনা করছে তাদের রক্ষার জন্য অগ্রসর না হওয়া এবং সৎকাজের আদেশ ও অসৎ কাজের প্রতিরোধের বিরোধিতা করা। কোনো কোনো গোনা আশাকে বিনষ্ট করে দেয়, যেমন আল্লাহর অনুগ্রহের ব্যাপারে নিরাশ হওয়া, আল্লাহর ক্ষমাশীলতায় আস্থা না রাখা, আল্লাহর পাশাপাশি অন্য কারো উপর ভরসা করা এবং আল্লাহর প্রতিশ্রুতিতে অবিশ্বাস করা।
আত্মসংশোধনের বিষয়ে মরহুম ইমাম খোমেনি বলেছেন, আল্লাহ চান না মানুষ এমন রোগে আক্রান্ত হোক যাতে কষ্ট অনুভূত হয় না, কারণ রোগে কষ্ট অনুভূত হলে মানুষ বাধ্য হয় প্রতিকার খুঁজতে, ডাক্তারের কাছে বা হসপিটালে যেতে। কিন্তু যে রোগে কোনো কষ্ট অনুভূত হয় না তারও ভয়ানক। মানসিক অসুস্থতার কারণে যদি ব্যথা অনুভব হতো তাহলে সেই ব্যথার জন্য খোদার প্রতি কৃতজ্ঞতা জানানো যেত, কারণ মানুষ বাধ্য হয়ে শেষমেশ প্রতিকার খুঁজত। কিন্তু ব্যথাহীন এই ভয়ানক রোগের সমাধান কি? অহংকার ও স্বার্থপরতার মতো রোগগুলোতে কোনো বাহ্যিক কষ্ট নেই। এগুলো ছাড়াও অন্যান্য পাপ মানুষের হৃদয় ও আত্মাকে দূষিত করে ফেলে কোনোরূপ ব্যথা অনুভূত হওয়া ছাড়াই। এসব রোগে যে শুধু ব্যথা অনুভূত হয় না তা নয়, বরং এতে আনন্দও পাওয়া যায়। পরচর্চার আড্ডাগুলো খুবই আনন্দের, নিজের প্রতি ভালোবাসা আর দুনিয়ার প্রতি ভালোবাসা, যা হলো সকল পাপের মূল, তাও সুখকর।
আত্মিক পরিশুদ্ধির বিষয়ে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহি আরো বলেছেন, এটাই স্বাভাবিক যে অসুস্থতার কারণে যদি মানুষ আনন্দ পায় আর তাতে কোনো ব্যথা বেদনাও না থাকে তবে সে এর কোনো প্রতিকার খুঁজবে না, যতই তাকে সতর্ক করা হোক না কেন। এটা যে প্রাণঘাতীরও সে বিশ্বাসই করবে না। যদি কাউকে ভোগবাদিতা ও দুনিয়া পূজার রোগে পেয়ে বসে তবে দুনিয়া আর দুনিয়াবি জিনিস ছাড়া অন্য যে কোনো কিছুতেই সে ক্লান্ত হয়ে পড়বে, আল্লাহ না করুন, তখন সে হবে আল্লাহর শত্রু, আল্লাহর বান্দাদের শত্রু, নবী আউলিয়াগণ ও আল্লাহর ফেরেশতাদের শত্রু, তাদেরকে সে ঘৃণা করবে। আর যখন খোদার তরফ থেকে ফেরেশতা তার জান কবচ করতে আসবে তখন তার ঘৃণাবোধ হবে, কারণ সে দেখবে যে খোদার ফেরেশতা তাকে তার প্রিয় বস্তু তথা দুনিয়া ও দুনিয়াবি জিনিস থেকে বিচ্ছিন্ন করতে চায়।
যারা আত্মসংশোধন না করে বা এই পথে সাধনা ও চেষ্টা প্রচেষ্টা ছাড়াই অন্যদের সংশোধনের উপদেশ দেয়, তারা যত ভালো কথাই বলেন না কেন তাতে কোনো ফল হয় না, কারণ তারা পরিণত হয়েছে শয়তানের দাসে। পবিত্র কোরআনে এজন্যই মহান আল্লাহ বলেছেন, তোমরা কেন সেই কথা বলো যা নিজেরা করো না, তোমরা যা করো না তা বলা আল্লাহর কাছে খুবই অসন্তোষজনক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি ছোট্ট শিশুকে বেশি মিষ্টি না খাওয়ার পরামর্শ দিতে গিয়ে আগে নিজেই এ বিষয়ে নিজেকে সংযমী করতে এক সপ্তাহ বা কিছুদিন সময় নিয়েছেন। এবারে শোনা যাক অর্থসহ পঞ্চম রমজানের দোয়া।
হে আল্লাহ, এই দিনে আমাকে ক্ষমা প্রার্থনাকারীদের অন্তর্ভুক্ত করো, আমাকে সামিল করো তোমার সৎ অনুগত বান্দাদের মধ্যে। হে আল্লাহ, মেহরবানি করে আমাকে তোমার নৈকট্য লাভকারী বন্ধু হিসেবে গ্রহণ করো, হে দয়াবানদের মধ্যে শ্রেষ্ঠ দয়াবান।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে প্রাথমিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 7 এপ্রিল বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম, রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে ভারতকে সতর্ক করল যুক্তরাষ্ট্র, দৈনিক প্রথম আলো। সমগ্র ইউক্রেন চান পুতিন, যুদ্ধ চলবে বহু বছর, নেটো মহাসচিব, দৈনিক মানব জমিন। সেনাপ্রধানকে সরিয়ে বাহিনীতে বিদ্রোহ ঘটাতে চেয়েছিলেন ইমরান, দৈনিক ইত্তেফাক। শ্রীলঙ্কার উদাহরণ বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়, অর্থমন্ত্রী, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। দুর্ভিক্ষ আসলে দেশে নয়, দুর্ভিক্ষ কিছু নেতার মানসিকতায়, কাদের, দৈনিক যুগান্তর। দেশে খাদ্য সংকট নেই, বিএনপি কোরাস গিয়ে চলেছে, কৃষিমন্ত্রী, দৈনিক কালের কণ্ঠ। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। নেতাদের পিছনে এজেন্সি লাগাচ্ছে, বাজারে রেড করছে না। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ মমতার, দৈনিক আজকাল। আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন, নিশানায় ভারতও, প্রকাশে চাঞ্চল্যকর তথ্য, সংবাদ প্রতিদিন। দেশের সংকটে বিগ ব্রাদার ভারতের সাহায্যে কৃতজ্ঞ, জয় সূর্য, রণ তুঙ্গারা, দৈনিক আজকাল। শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলো শিরোনামের খবরে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার বিষয়ে ভারতকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অর্থনীতি বিষয়ক শীর্ষ উপদেষ্টা এ কথা জানিয়েছেন। ইউক্রেনে রুশ আগ্রাসনের বিষয়ে নিরপেক্ষ অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই মিত্র, খবর বিবিসির। স্থানীয় সময় গতকাল বুধবার হোয়াইট হাউসের জাতীয় অর্থনৈতিক পরিষদের পরিচালক ব্রায়ান ডিজ সাংবাদিকদের বলেন, ভারতীয় সরকারের প্রতি আমাদের বার্তা হল, রাশিয়ার সঙ্গে প্রকাশ্য কৌশলগত ঘনিষ্ঠতার দিকে অগ্রসর হলে তাদের জন্য এর মাশুল এবং পরিণতি হবে অনেক বেশি এবং দীর্ঘমেয়াদী। ব্র্যান্ডিজ আরও বলেন, এই আগ্রাসনের ঘটনায় চীন ও ভারত উভয়ের নেওয়া সিদ্ধান্তে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে আমরা হতাশ হয়েছি। দৈনিক কালের কণ্ঠের শিরোনামের খবরে বলা হয়েছে, কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, দেশে খাদ্যের কোনো সংকট নেই, একটি মানুষও না খেয়ে নেই। অথচ বিএনপির একদল নেতা সারাদিন শুধু টেলিভিশনে ও পত্রপত্রিকায় খাদ্য সংকটের কোরাস গিয়ে চলেছে, যা শুনলে মনে হয় দেশে দুর্ভিক্ষ চলছে, মানুষ না খেয়ে মারা যাচ্ছে। কিছু বুদ্ধিজীবী ও সুশীল সমাজও এই কোরাসের সাথে সুর মিলিয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জের সিঙ্গার ও ঘিওর উপজেলায় বৃধান 89 ও 92 এর বীজ উৎপাদন মাঠ পরিদর্শনকালে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। দৈনিক যুগান্তরের শিরোনামের খবরে বলা হয়েছে, চারদিকে দুর্ভিক্ষ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাব দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, দুর্ভিক্ষ আসলে দেশে নয়, দুর্ভিক্ষ বিএনপি সহ কিছু বিরোধী দলীয় নেতার মানসিকতায়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বৃহস্পতিবার সকালে সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে সম্পন্ন, মানুষ খেয়ে পড়ে ভালো আছে এবং দেশের উন্নয়ন ও অর্জনের জনগণ খুশি। শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের অর্জনের গল্প বিশ্বের প্রতিটি প্রান্তে এখন প্রশংসিত। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, বিএনপি এসব দেখতে পায় না, তারা পূর্ণিমার রাতে অমাবস্যার অন্ধকার দেখে। দৈনিক ইত্তেফাকের শিরোনামের খবরে বলা হয়েছে, পার্লামেন্টে আস্থা ভোট এড়িয়ে মুখ রক্ষা করতে পেরেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, কিন্তু নিজ তেহরিকে ইনসাফের নেতাদের বিস্ফোরক সব দাবিতে ক্রমে চাপে পড়ছেন তিনি। এর মধ্যেই দলটির সাংসদ আমির লিয়াকতের মন্তব্যে নতুন সমালোচনার সৃষ্টি হয়েছে। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। আমির লিয়াকতের দাবি, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে সরাতে চেয়েছিলেন ইমরান খান, এমনকি তার বিরুদ্ধে বাহিনীর মধ্যে বিদ্রোহ ঘটাতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী। ইমরান খানকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে আমির বলেছেন, আপনি জেনারেল বাজওয়াকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, এর সাক্ষ্য আমি দিচ্ছি। দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, শ্রীলঙ্কার উদাহরণ বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, আমাদের রিজার্ভ অনেক শক্তিশালী অবস্থানে আছে, আমাদের রপ্তানি ও রেমিটেন্সও ভালো, রাজস্ব আদায়ও ইতিবাচক, ফলে শ্রীলঙ্কার পরিস্থিতি আর আমাদের অবস্থা এক নয়। যারা এসব নিয়ে আলোচনা করছে সেটা তাদের ব্যাপার, তবে আমরা সতর্ক আছি। আজ বৃহস্পতিবার ক্রয় সংক্রান্ত সভা শেষে অনলাইন ব্রিফিংয়ে অর্থমন্ত্রী এসব তথ্য জানান। উল্লেখ্য, রিজার্ভ সংকটের কারণে খাবার জ্বালানি ওষুধ আমদানি করতে পারছে না শ্রীলঙ্কা। দক্ষিণ এশিয়ায় একসময় ভালো অবস্থানে থাকা দেশটির অর্থনৈতিক অবস্থা গত 70 বছরের মধ্যে সবচেয়ে নাজুক অবস্থানে রয়েছে। দৈনিক মানবজমিন পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, গোটা ইউক্রেনে দখলে নিতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ফলে বছরের পর বছর ধরে এই যুদ্ধ চলতে পারে, এমনটাই বললেন সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলেনবার্গ। যদিও গত কয়েকদিনে দেখা গেছে রুশ সেনারা পূর্ব ইউক্রেনকে টার্গেট করে চারদিক থেকে ঘিরে ধরছে। ইউক্রেনের অন্যান্য শহরগুলো থেকে সেনা প্রত্যাহার করে তা দনবাস অঞ্চলে মোতায়েন করা হচ্ছে, কিন্তু ন্যাটো প্রধান বলছেন পুতিন এখনও সমগ্র ইউক্রেন নিয়ন্ত্রণের স্বপ্ন থেকে সরে আসেননি। এ খবর দিয়েছে সিএনএন। খবরে জানানো হয়, চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করতে ব্রাসেলসে অনুষ্ঠিত হয়েছে ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন। এই আলোচনার পর্বে সাংবাদিকদের কাছে স্টোলেনবার্গ যুদ্ধ নিয়ে কথা বলেন। এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আজকাল পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, দ্রব্যমূল্য বৃদ্ধির জের বৃহস্পতিবার রাজ্যের মুখ্য সচিব, টাস্কফোর্স, কৃষি বিপণন ও খাদ্য দপ্তরের আধিকারিক ও বাজার কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরপরে নবান্নে সাংবাদিক সম্মেলন করলেন তিনি। সেখানে তিনি বলেন, মূল্যবৃদ্ধি রুখতে কেন্দ্র কিছু করছে না। মুখ্যমন্ত্রী বলেন, এত দাম হওয়ায় রোজার সময়ে খুব অসুবিধা হচ্ছে, অন্নপূর্ণা সহ বিভিন্ন পুজোও আছে, বাজারে দ্রব্যমূল্য রুখতে নজর বাড়ানো হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তার তোপ ইডি সিবিআই রাজনৈতিক নেতাদের পেছনে পড়ে আছে, কিন্তু বাজারে রেড করতে পারছে না। কেন্দ্রীয় এজেন্সিকে এসবে না লাগিয়ে উচিত বাজারে অবৈধ মজুদ উদ্ধার করা। দৈনিক আজকাল পত্রিকার ভিন্ন একটি খবরে বলা হয়েছে, শ্রীলঙ্কার সংকটের দিনে বড় দাদার মতো পাশে দাঁড়িয়েছে ভারত। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন দুই তারকা ক্রিকেটার অর্জুন রণতুঙ্গা এবং সনত জয়সূর্য। গত 7 দশকে সবচেয়ে বড় আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। বিদেশি ঋণের ধাক্কায় ঘুরে দাঁড়ানোর রাস্তা খুঁজে পাচ্ছে না শ্রীলঙ্কা সরকার। এই পরিস্থিতিতে প্রতিবেশী দেশকে সব রকম সাহায্য করছে ভারত, বিনা শর্তে শ্রীলঙ্কাকে সব রকম সহযোগিতা করেছেন মোদি। সংকটের সময় নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞ লঙ্কান প্রাক্তন তারকা ক্রিকেটাররা। ভারত সরকারকে ধন্যবাদ জানিয়ে জয়সূর্য বলেন, প্রতিবেশী দেশ হয়ে বড় দাদার মতো ভারত আমাদের পাশে দাঁড়িয়েছে, সেজন্য আমি নরেন্দ্র মোদী এবং ভারত সরকারকে ধন্যবাদ জানাব। অর্জুন রণতুঙ্গা বলেন, সরকার অপপ্রচার করছে, গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা চলছে, সমস্যার দায় তামিল এবং মুসলমানদের দেওয়া হচ্ছে, আমরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি, তবে এই দুঃসময়ে ভারত যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে তাতে আমরা খুবই কৃতজ্ঞ। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা, সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য কথার আজকের আসরের শুরুতেই পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করি সবাই ভালো সুস্থ আছেন। পবিত্র রমজান মাস শুরু হয়েছে। এ মাসে ইফতার ও সেহরি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একজন রোজাদারের ইফতার ও সেহরি কি হওয়া উচিত এবং সামান্য অসুস্থ থাকলেও কিভাবে রোজা রাখা যাবে, এ সময় রোজা রাখা উচিত হবে কিনা, এসব বিষয়ে আজ আলোচনা হবে। আর আলোচনা করবেন বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসক, সিলেটের ওসমানী মেডিকেল কলেজের ইন্টারনাল মেডিসিন বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ইসমাইল পাটোয়ারি। ইসমাইল পাটোয়ারি, স্বাস্থ্য কথার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। অধ্যাপক ইসমাইল পাটোয়ারি, এবারেও রোজা গরমকালে পড়েছে, তো এ প্রেক্ষাপটে প্রথমে আপনার কাছে জানতে চাইছি রোজায় সেহরি এবং ইফতারিতে কি কি ধরনের খাবার গ্রহণ করা উচিত। আপনি প্রথমেই সেহরি সম্পর্কে আমাদের শ্রোতাদের কিছু বলুন।
ধন্যবাদ আপনাকে। রোজার শুরু হওয়ার প্রাক্কালে আমাদেরকে কিছু কিছু জিনিস আমাদের জেনে নেওয়াটা খুবই দরকার। একটা হচ্ছে খাবারের ধরনটা কি হওয়া উচিত। প্রথমে আসি সেহরি এবং এরপরে আসে ইফতারের ব্যাপারটা। সেহরিতে এবং ইফতারে দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে, যেহেতু আমাদেরকে দীর্ঘ সময় রোজাতে উপবাস ব্রত পালন করতে হবে, সেই হিসাবে এমন খাদ্য আমাদের খাওয়া উচিত যেগুলো সহজেই আমাদের হজম হয়, হজমের যাতে কোন রকম ব্যাঘাত না ঘটে সেদিকে খেয়াল করতে হবে। এছাড়া দীর্ঘ সময় যেহেতু আমাদেরকে না খেয়ে থাকতে হবে, সেজন্য পানীয় পরিমাণটা যেন খুব বেশি হয় সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে, যাতে করে পানি শূন্যতা যাতে না দেখা দেয় সেদিকে খেয়াল রাখাটা আসলে জরুরি।
আচ্ছা অধ্যাপক পাটোয়ারি, রোজার দিনগুলোতে সহজে হজমের উপযুক্ত খাবার কেন খেতে বলা হয়?
আমরা সহজে হজম যোগ্য যে খাবারগুলো সেগুলো কেন খেতে বলি, যাতে করে আপনার বিশেষভাবে গ্রুপ আর যে সমস্ত খাবারগুলো আছে, চর্বি জাতীয় খাবার এবং যেগুলো অতিরিক্ত তেল জাতীয় যে সমস্ত খাবারগুলো, এগুলো সাধারণত হজম বিক্রিয়াতে ব্যাঘাত ঘটতে পারে। এতে করে পেটেরও বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে। সেই জন্য যেগুলো সহজে ইজিলি ডাইজেস্ট হয় সেই জাতীয় খাবারগুলো আমাদের খাওয়া উচিত। শক্ত খাবারগুলো সাধারণত অ্যাভয়েড করতে পারলে ভালো, এবং যে সমস্ত খাবারগুলো নরম সহজে হজম হয়ে যায় সেগুলোর দিকে আমাদের খেয়াল করা উচিত।
ডাক্তার পাটোয়ারি, রোজার সময় সেহরি এবং ইফতারের খাবার নির্বাচনের সময় আর কোন দিকে আমাদের নজর দিতে হবে?
এখানে আমরা সবাই জানি যে একটা ব্যালেন্সড ফুড, কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিন, সাথে সাথে প্রচুর সবজি, ভেজিটেবলস এবং ফ্রুটস, এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে বেশি খাওয়া উচিত। আমাদের একটা হাদিসও আছে, আপনি জানেন যে খাবারকে আমরা তিন ভাগে যদি ভাগ করি তাহলে পেটের বিশেষভাবে পেটকে যদি আমরা তিন ভাগে ভাগ করি তাহলে ওয়ান থার্ড হবে সলিড, ওয়ান থার্ড হবে লিকুইড এবং ওয়ান থার্ড হবে খালি, দ্যাট ইজ বায়ুবীয়। এতে করে পেটের হজমের কোনো অসুবিধা হবে না এবং প্রপারলি আমরা এই জিনিসগুলোকে যদি মেনে চলি তাহলে রোজা নিয়ে যে উৎকণ্ঠা সেটা থাকবে না।
অধ্যাপক পাটোয়ারি, আপনি সেহরি নিয়ে বললেন, এবার ইফতারি প্রসঙ্গে কিছু বলবেন কি?
ইফতারে হচ্ছে অনেকক্ষণ, ধরেন 12 ঘন্টা, 14 ঘন্টা, কোনো কোনো সময় আরো বেশি সময় আমাদের উপবাস থেকে রোজা রেখে আমাদেরকে রোজা ভাঙতে হয় ইফতারের সময়। সেই সময়টা আমাদের খেয়াল করতে হবে, যাতে করে এমন খাবার আমরা সাথে সাথে যাতে নিতে পারি, যাতে সহজেই হয়তো আমাদের কিছুটা গ্লুকোজ লেভেল ব্লাডে কমে যেতে পারে, সেই সময় ইজিলি ডাইজেস্টেবল যে সমস্ত খাবারগুলো আছে সেগুলো ভক্ষণের সাথে সাথে যাতে শরীরের গ্লুকোজের লেভেলটা ঠিকমতো আসে, প্লাস হচ্ছে পানি শূন্যতাটা যদি আমাদের কেটে যায় সেই দিকে আমাদের খেয়াল করা উচিত। এই সময় আমাদের খেয়াল করা উচিত যে অতিরিক্ত ভাজি পোড়া তৈলাক্ত খাবার, চর্বি জাতীয় খাবার, শক্ত খাবার, এগুলোকেও ইফতারের সময় অ্যাভয়েড করা উচিত। আমাদের অনেক সময় একটা ট্রেডিশন হয়ে দাঁড়ায় যে আমরা প্রচুর সোলা বুট খেয়ে থাকি, পেঁয়াজু খেয়ে থাকি, তা বেগুনি খেয়ে থাকি, অন্যান্য গুরুপাক খাবারগুলো আমরা খেয়ে থাকি। এই সমস্ত খাবারগুলো আসলে যত কম খাওয়া যায়, পরিমিত খাওয়া যায় সেদিকে খেয়াল করা উচিত। একটা ভালো উদাহরণ হতে পারে, যেমন একটা দুটো খেজুর খেয়ে আমরা একটু পানি খেয়ে শরবত খেয়ে নামাজটা আদায় করে তারপরে হয়তো একটা খিচুড়ি জাতীয় খাবার যদি আমরা গ্রহণ করি, সাথে হয়তো প্রচুর ভেজিটেবলস এবং ফ্রুটস যদি থাকে, তাহলে সেটা আমার মনে হয় এনাফ হয়ে যায়। তাছাড়া রোজা তো হচ্ছে সংযমের মাস, সেই জন্য খাবার ব্যাপারে আমাদের সংযম থাকা উচিত। আমরা অনেক সময় দেখি যে আমরা ইফতারের সময় ভুরিভোজ করে থাকি, সেহরির সময় অনেক সময় আমাদের খাবারের কোন রকমের ব্যালেন্স থাকে না, কোন রকমের আমাদের যেগুলো স্বাস্থ্যসম্মত সেগুলো আমরা খাবার গ্রহণ করি না, সেই জন্য আমাদের পেটে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে এবং সেই জন্য আমাদের ডিজায়ার যে রেজাল্টটা সেটা আমরা অনেক সময় পেতে আমাদেরকে দেরি হয়। এই জন্য এই জিনিসগুলো আমাদেরকে সবসময় খেয়াল করবে, তখন রোজা পালনের জন্য সেটা খুবই উপযোগী হয় যে খাবারগুলো আমরা যেগুলো সহজে হজম হবে, রক্তে যেগুলো সহজে আপনার গ্লুকোজ লেভেলটা মেনটেন করবে, ডিহাইড্রেশন হবে না, প্রচুর ফ্রুটস আমরা যদি খাই, সবজি যদি বেশি করে খাই তাহলে বাউলের কোলেস্ট্রল বেশি হবে না, এগুলো আমাদের খেয়াল করতে হবে। এছাড়া অনেকে ডায়াবেটিক পেশেন্ট থাকে, তাদের বেলাতেও একটা পরিমিত খাবারের যদি অভ্যাস করা হয় তাহলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে কোনো অসুবিধা হওয়ার কথা না। এছাড়া অনেকের কোলেস্ট্রলের প্রবলেম থাকে, হাইপারটেনশনের প্রবলেম থাকে, সেজন্য যদি আমরা এগুলো মেনে চলি তাহলে কিন্তু তার কোলেস্ট্রলটা নিয়ন্ত্রণে থাকবে, প্রেশারটাও নিয়ন্ত্রণে থাকবে, রক্তের সুগারটাও সেভাবে নিয়ন্ত্রণে করতে পারবে যদি আমরা আসলে মেনে চলতে পারি। এইভাবে আমরা আমাদের খাবারের প্র্যাকটিসটা রোজার সময় করা উচিত বলে আমি মনে করি।
তো শ্রোতা বন্ধুরা, এতক্ষণ সেহরি এবং ইফতারে কি ধরনের খাবার গ্রহণ করলে রোজা রাখা সহজ এবং স্বাস্থ্যের দিক থেকে কার্যকর হবে সে প্রসঙ্গে অধ্যাপক ইসমাইল পাটোয়ারির আলোচনা শুনলেন। মারাত্মক অসুখ বিসুখ না থাকলে সবার পক্ষেই রোজা সহজেই রাখা সম্ভব, অন্তত চিকিৎসকের দৃষ্টিতে রোজা রাখার জন্য কোনো স্বাস্থ্যগত সমস্যা নেই বলে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা থেকে আমরা জানতে পারলাম। আর হ্যাঁ, আগামী আসরেও এ প্রসঙ্গে কথা বলবেন বাংলাদেশের এই বিশেষজ্ঞ চিকিৎসক। তো শ্রোতা ভাই বোনেরা, এবার বিদায়ের পালা। রোজার সংযমের শিক্ষা আত্মিক ক্ষমতাই কেবল বাড়ায় না, বরং সুস্থ থাকতেও সহায়তা করে। রোজার শিক্ষাকে গ্রহণ করে সবাই সংযমী হয়ে উঠব। গত রোজায় আমাদের যেসব ভুল ভ্রান্তি হয়েছে, আগামী রোজায় তা থেকে সবাই দূরে থাকার চেষ্টা একান্তভাবে করব। আসরের শেষ প্রান্তে এসে এ আহ্বান জানাব।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে একটি সংক্ষিপ্ত সংবাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের বুচা শহরে দেশটির কর্তৃপক্ষ রাশিয়ার বিরুদ্ধে অমার্জিত ও নিন্দনীয় উস্কানি দিয়ে যাচ্ছে। তিনি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের সঙ্গে এক টেলিফোন আলাপে এই মন্তব্য করেন। এবার এই বিশ্ব সংবাদের প্রধান কাকে শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। ইরানের পরমাণু জ্বালানি খাতে $5,000 কোটি পুঁজি বিনিয়োগ হবে বলে জানালেন আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। পদত্যাগ করলেন ইয়েমেনের কথিত প্রেসিডেন্ট আব্দুরাব্বু মানসুর হাদি সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনে ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ। ভারতকে একটি উগ্র ফ্যাসিবাদী হিন্দু রাষ্ট্রে পরিণত করার কাজ শুরু হয়ে গেছে বলে অভিযোগ করলেন বামপন্থী নেতা সীতারাম ইয়েচুরি। এবং ইউক্রেন যুদ্ধের সুযোগে চীন তাইওয়ানে হামলা চালাতে পারে বলে প্রশান্ত মহাসাগরে মোতায়েন মার্কিন নৌ কমান্ডারের আশঙ্কা প্রকাশ। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।